আলহামদুলিল্লাহ
আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্তবা দান করেছেন এটা একটা দোয়ার ওসিলায়। দোয়াটা কি খুব ছোট্ট দোয়া, اللهم إنا نستعينك على طاعتك أبو حنيفة رحمة الله مقام قط উপরে এটা আমরা কল্পনাই করতে পারবো না। মাজাব যদিও চারটা হয়েছে, তো মাসাইল বের করতে গেলে যে উসুল লাগে, এই উসুলগুলো উনি দিয়ে গেছেন। এই উসুলগুলো অন্য ইমামরা বের করেন নাই, বানান নাই। কে দিয়ে গেছেন? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ওনাকে আজম কেন বলা হইতেছে? চারজনের মধ্যে বড় কেন বলা হইতেছে? কারণ মাসাইল বের করতে গেলে উসুল লাগে, উসুল। যেসব উসুল পরবর্তী বিভিন্ন কিতাবে জমা করা হয়েছে, শোনো নাই উসুলে কারফি, উসুলে কারফি, উসুলে বজদবি, এই যে উসুলে ফেকা, এটা একমাত্র উনি দিয়ে গেছেন। অন্য ইমামরা ওটার ভিত্তিতে মাসাইল বের করছে, এই জন্য তারাও স্বীকার করছে, অন্য ইমামরাও স্বীকার করছে। আন্নাসু আয়ালুন ফিল ফিকহে লি আবি হানিফা, আন্নাসু আয়ালুন ফিল ফিকহে লি আবি হানিফা। সমস্ত নাস মানে পাবলিক না, ইমাম, তারা সবাই আবু হানিফার পরিবারের সদস্য ফেকার দিক দিয়ে। আবু হানিফার পরিবারের সদস্য কোন দিক দিয়ে? ফেকার দিক দিয়ে। এটা তারা স্বীকার করছে, কারণ ওনার উসুল না থাকলে কেউ ইস্তেমবাদ করতে পারত না, মাসআলা বের করতে পারত না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই 12 লক্ষ মাসআলা ওই উসুলের ভিত্তিতে বের করেছেন। কত? 12 লক্ষ মাসআলা। ওনার সম্পর্কে তোমাদের জানতে হবে, ইমাম আবু হানিফা কে ছিলেন, কেন আমরা তাকে ইমাম মানি, এটা তোমাদের জানতে হবে। আমার লেখা যে কিতাব মাযহাব ও তাকলিদ, কোন কিতাব? মাজহাব ও তাকলিদ। এখানে ইমাম আবু হানিফার মানাকেব সম্পর্কে একটা বয়ান আছে, ফজিলত সম্পর্কে কি আছে দেখো। স্বয়ং নবী আলাইহিস সালাতু সালাম বলে গেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে, কি বলে গেছেন, লাউকানা দ্বীনু বিসুরায়া লানালাহু রিজালুম মিন আহলিল কুফা। দ্বীনের কিছু মাসআলা যদি সুরায়া সিতারার মধ্যে থাকে, এটা নক্ষত্রের নাম সুরায়া, এইখানে থাকে, তো কুফাতে আল্লাহ এমন কিছু লোক তৈরি করবে, কুফাতে আল্লাহ তাআলা এমন কিছু লোক তৈরি করবে যারা ওই মাসআলাগুলো সুরায়া সিতারা থেকে নিয়ে আসবে, ইস্তিমবাত করবে। তাহলে নবীদের এই হাদিস দ্বারা কিছু বোঝা গেল না? দিনের কোন কথা সুরায়া সিতারা থাকলে সেটাও তারা ইস্তিমবাত করবে, বের করে নিয়ে আসবে। তা ইমাম আবু হানিফার ব্যাপারে নবীজির ভবিষ্যৎবাণী, নবীজির সুসংবাদ। ইমামরা মাজহাব কায়েম করে যদি রাস্তা তৈরি করে না দিয়ে দিত, আজকে উম্মত চলতে পারত না, উম্মত হাবুডুবু খেত। চার ইমাম চারটে রাস্তা বানাই দিয়ে গেছে, কয়টা? চার ইমাম চারটে রাস্তা বানাই দিয়ে গেছে, এর যে কোনো একটা দিয়ে মানুষ চলবে, ওই রাস্তা শেষ হয়েছে জান্নাতের গেটে দেয়। চারু রাস্তা কোথায় দেয় শেষ হয়েছে? জান্নাতের গেটে দেয়। কত বুঝে আসছে? ওনাদের অনেক বড় অবদান, চার ইমামের অনেক বড় অবদান। ইমামদের পরে আসছে মুহাদ্দিসিনরা। ইমামদের পরে কারা আছে? আয়াম্মায়ে মুজতাহিদিন, তাদের জামানার পরে আসছে আয়াম্মায়ে মুহাদ্দিসিন। আয়াম্মায়ে মুহাদ্দিসিন চোখ খুলে দেখে তার বাপদাদারা মাজহাব মানে, কোন না কোন মাজহাব মানে, তারাও মানছে, তারা কেউ মাজহাবের বাইরে না। চুনাচে বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় উনি শাফি মাজহাব, তবাকাত শাফিয়ার মধ্যে লেখা হয়েছে উনি কোন মাজহাব, শাফি মাজহাব। ওনার পুরা কিতাবে এমন কোন বাব নেই তোমরা আমার এই কিতাব বগলে রাখো আর চলতে থাকো, এরকম বাব বানায় নেই। উনি 5-6 লাখ হাদিস জানতেন, 5-6 লাখ। সেখান থেকে কিছু হাদিস বয়ান করছে বুখারী শরীফে, টাকরার বাদ দিলে 3,500 থাকে, 600,000-তে কটা নিয়েছে। হাদিস অনেক জানতেন তো, তো বলতেছিলাম যে ইমামদের অবদান অনেক বেশি, তারাই উম্মতের জন্য রাস্তা তৈরি করে দিয়ে গেছে। পরবর্তীকালে মুহাদ্দিসিনরা এসে ওটার পক্ষে দলিল দিছে, ওটার পক্ষে দলিল দিছে। ইমামদের জামানায় তো হাদিস জমা হয়নি, একত্রিত করা হয়নি। হাদিস যখন একত্রিত করা হল, দলিল দিচ্ছেন, হাদিস দ্বারা দলিল দিচ্ছেন। অবশ্য এটা তোমরা পরে বুঝবা, ওই দলিলের ভিত্তিতে মাসলাগুলো নেওয়া হবে কিভাবে, দলিলের ভিত্তিতে হাদিস কিভাবে নেওয়া হবে, এটা এক এক ইমামের একরকম পদ্ধতি ছিল। আল্লাহ যাকে যেরকম বুঝ দান করছেন পদ্ধতি ছিল, ওই কারণে মাসলা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের পদ্ধতি ছিল যে আমি ওই হাদিসটা নিব, এক ব্যাপারে অনেকগুলো হাদিস, আমি ওইটা নিব যেটা কোরআনের সাথে মেলে, যেটা আওফাক বিল কোরআন। ইমাম মালিক সাহেবের মাজহাব ছিল, হাদিস তো কতই আছে ওনার কাছে, উনি যে কোনটা নিবে না, উনি মদিনায় থাকতেন, মদিনায় তখন তাবিনরা বেশি ছিলেন, উনি হাদিস বাস্তবায়ন করতেন কিভাবে, যেটা মদিনাবাসীর আমলের সাথে মেলে ওটা নিতেন। আরগুলো তুমি যত সহি বলো, যত সহি বলো, উনি নিবেন না। ইমাম শাফি রহমতুল্লাহ উসুল ছিল যে হাদিসটা সনদের দিক দিয়ে বেশি শক্তিশালী, সনদ উনি সেটাকে মাজহাব বানাবেন, সে হাদিসটাকে মাজহাব বানাবেন। আরো অনেক হাদিস আছে সেগুলো এত সহি না, একটাও নেবেন না উনি। হাদিস থেকে নেওয়ার পদ্ধতি প্রত্যেকের কি ভিন্ন ভিন্ন, এই জন্য মাজহাবও ভিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং এটাকে বলা হয়েছে ইখতিলাফুল উলামায়ে রহমাতুন, ইখতিলাফুল উলামায়ে। চার ইমাম যে ইখতিলাফ করছে, চার ইমাম যে ইখতিলাফ করছে, এটাকে রহমত বলা হয়েছে। দিনের সহি বুঝ পাওয়া গেছে, এবং যে যেটা মানবে চার মাঝেবার যে কোনটা তুমি মানবা আল্লাহকে পেয়ে দিবে। বাকি এক এক মাজহাব একদিকে চালু হয়েছে, এক এক মাজহাব সৌদি আরবের পশ্চিম পাশে হল লোহিত সাগর, লোহিত এই লোহিত সাগরের পশ্চিম দিকে যত দেশ আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মরক্কো তো একদম আটলান্টিক মহাসাগরের তীরে, এদিকে মালিকি মাজহাব চলে। পাবলিক কোনটা মানে? জাজিরাতুল আরবের মধ্যে, জাজিরাতুল আরব এখানে বর্তমান আম্বালি মাজহাব চলে। কোন মাজহাব? এটা আসলে তুর্কির আন্ডারে ছিল, মক্কা মদিনা কার আন্ডারে ছিল? ওরা তুর্কির থেকে স্বাধীন হয়ে গেছিল, আব্দুল আজিজ, আব্দুল আজিজ নেতা ছিল আব্দুল ওহাব নজদি। তো সৌদি আরবকে যে স্বাধীন করল তুর্কিদের থেকে, তার নেতা হল আব্দুল ওহাব, সে হল হাম্বলি। এই জন্য ওখানে শাসকরা কি হয়ে গেছে? হাম্বলি হয়ে গেছে, পাবলিকও হাম্বলি। কিন্তু এশিয়া মহাদেশ সবচেয়ে বড়, এখানে অনেক দেশ, এখানে মুসলমানরা হানাফি কি আর পূর্ব দিকের মুসলমান ইন্দোনেশিয়া সাফিয়াই, পুরা দুনিয়ার মুসলমান এক সাইড মাজহাবে কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। মাজহাবের বাইরে কেউ নেই, এই বংশালের গুটি কতক লোক ছাড়া মাজহাবের বাইরে কেউ নেই, সবাই মাজহাব। পাঁচক্ত নামাজ এর মধ্যে কোন মাজহাব নেই, রমজানের ৩০ রোজা এর মধ্যে কোন মাজহাব নেই, হজ করতে হবে এর মধ্যে কোন মাজহাব নেই, মোটা মোটা মশলায় কোন মাজহাব নেই, সব মাজহাব এক। মাজহাব হল সূক্ষ্ম কিছু বিষয় যেগুলো আমরা হাল করতে পারবো না। কোরআন হাদিসে সূক্ষ্ম কিছু বিষয় আছে, এটা আমরা হাল করতে পারবো না। আমরা হাল করতে গেলে গোমরা হয়ে যাব, উল্টা পাল্টা বুঝব। ওই জায়গাগুলো ওনারা কি করে দিয়ে গেছেন? হাল করে দিয়ে গেছেন। আমাদের ইমাম আবু হানিফা ১৭ জন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হচ্ছে, ১৭ জন। আহলে হাদিসটা বলে উনি ১৭টা হাদিস জানতেন, ১৭টা হাদিস জানতেন না, ১৭টা সাহাবীর সাথে কি হয়েছে এটা ঘোরাই কইছে। ওই জটিল জায়গাগুলো তাদের থেকে হল করছে, হল করে আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছে। তাহলে কি বুঝলে? সহজ সহজ মোটা মোটা মশলা কি নেই, কোন মাজহাব নেই, জটিল তা পরবর্তী যুগে হল করা সম্ভবপর না, ওইরকম মশলার মধ্যে কি মাজহাব। অন্য তোমাকে কাউকে না কাউকে মানতেই হবে, না মানলে গোমরা হয়ে যাবে। এই জন্য এটা ইজমা হয়ে গেছে, ইজমা হয়ে গেছে যে এখন এই চার মাজহাবের এক মাজহাব মানতে হবে, চারু মাজহাব হক, এর একটাকে মানতেই হবে। তো ইজমা হয়ে গেছে ইমামদের পরের থেকে নিয়ে আজ পর্যন্ত যত ওলামা পয়দা হয়েছে সবাই এই ব্যাপারে একমত, সবাই এই ব্যাপারে কি একমত। এগুলো দেখে নিও আমার কিতাব থেকে, মাজহাব ও তাকলিদে আমি এরা বলছি যে ইজমা হয়ে গেছে, সেখানে সমস্ত বড় বড় আলেমদের নাম নিয়ে আসছে যারা বলছে ইজমা হয়ে গেছে, মানতে হবে। তো কোনটা মানবা? তুমি যে দেশে থাকো সেই দেশের যে মাজহাবের মুফতি পাওয়া যায় ওটা মানবা, তুমি যে দেশে থাকো। এখন তো মোবাইলের যুগ, এখন যদি কোনো বাংলাদেশি মালয়েশিয়া থাকে তো সাফি হওয়া জরুরি না, মোবাইলে মাসাজিস করবে বাংলাদেশের হানাফি মুক্তির কাছে, মোবাইলে যোগ না। মূল কথা তো ওটা ছিল যে যে মাজহাবের মুফতি পাবে, যার আশেপাশে যে মাজহাবের মুফতি আছে তাকে ওই মাজহাব মানতে হবে। এদেশে আগের যুগে হাদিস ছিল না, খালি ফিকা ছিল, কি ছিল দেখো, ফিকা পড়ত তাকে সরকার বিচারক বানায় দিত, যে কেউ ফিকা পড়ত সরকার তার কি বানায় দিত, বিচারক বানায় দিত, জাস্টিস, বিরাট চাকরি। তো হাদিস আসলো কেমনে? হাদিস তো ছিল না, সবাই ফেকা পড়ত, কারণ যারা যে ফেকা পড়লে আমি কি হয়ে যাব, জাস্টিস হয়ে যাব, তো ফেকা পড়ব। আংশিক হাদিস আনছিল আমার শায়খের এক দাদা জাদ্দে আলা মুহাদ্দিস আব্দুল হক দেলবি, মুহাদ্দিস আমার শায়খের জাদ্দে আলা, উনি আংশিক এদেশে কি আনছিলেন, হাদিস আনছিলেন, প্রথম ফাউন্ডেশন উনি রাখেন। আর পূর্ণাঙ্গ হাদিস আনছে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, উনি ওনার ছেলেদেরকে তৈরি করছে, চারু ছেলে লায়েক, বাপের ফটোকপি, বাপের ফটোকপি। আমি দিল্লিতে ওনাদের কবর জিয়ারত করছি, দিল্লিতে ওনাদের কবর জিয়ারত করছি, ওনাদের প্রচেষ্টায় এদেশে হাদিস ব্যাপক হয়ে গেছে। এনারা লোকদেরকে বলছেন তোমরা ফেকা পড়ো, ঠিক আছে পড়ো, অসুবিধা নেই পড়ো, কিন্তু ফেকার মশলার দলিলটা কি এটা তো তোমাদের জানার দরকার, ওটা জানতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া জানা যাবে না, ফেকা মোকাম্মাল হবে না, ফেকা ফেকা থেকে যাবে, বাংলা ফেকা বেমজা, বেমজা থেকে যাবে। তখন এদেশে সিয়াসতটা চালু হয়ে যায়, পুরা ভারতে কি চালু হয়ে যায়, সিয়াসতটা চালু হয়ে যায়। তো মোকাম্মাল হাদিস চালু হওয়ার পিছনে অবদান কার? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, উনি আরব দেশে যে হাদিস পড়ে আসছিলেন, আরব দেশে পড়ে এসে ভারতবর্ষে চালু করছিল। ওনার উস্তাদরা ছিল কেউ শাফি কেউ মালিকি, তাদের কাছে পড়ে আসছিলেন, তারা কি ছিল, শাফি মালিকি, তারা ওনাকে হাদিসের আলফাজ শিক্ষা দিত, হাদিসের আলফাজ শিক্ষা দিত। উনি আবার ওই উস্তাদদেরকে হাদিসের মানা শিক্ষা দিতেন। হাদিসের মানা বুঝতে গেলে তাসাউফ লাগে, কি লাগে? মুহাদ্দিস অলিউল্লাহ দেহলভী উনি আগের থেকে তাসাউফ শিখছিলেন, তাসাউফ সাধনা করছিলেন। এদের একটা হাদিস সামনে আসলে এর আসল মানা কি ওনার বুঝে আসত, আর যাদের কাছে শিখছে তার আবার তাসাউফ জানে না। তোরা শব্দ শিখাই দিত, উনি তাদেরকে মানা শিখাই দিতেন। কত বুঝছ, তাসাউফ এমন এক জিনিস, তাসাউফ এবং ফিকহ ছাড়া হাদিস বোঝা যায় না। উনি যখন দেশে ফিরে আসলেন, হাদিসের চর্চা শুরু করলেন, তো উনি নিজেই লিখছেন যে আমার মনটা চাইত আমার যারা হাদিসের উস্তাদ তাদের মাজহাব অনুসরণ করি, তাদের মাজহাব, তার তো মালিকি বা শাফি, এটা আমার মনে চাইত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আমাকে বাধ্য করা হয়েছে যে হে অলিউল্লাহ, তুমি ভারতবর্ষে থাকো, তোমাকে এখানে অবশ্যই হানাফি মাজহাব মানতে হবে, তোমার মনে যারা চায় এটা হবে না। নবী তো না ওহি আসবে, উনি কি নবী? ওহি আসবে না, কিন্তু কি আসতে পারে? ইলহাম আসতে পারে। ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগের যে পদ্ধতি চালু করলেন, মূল তবলিগ তো করা হাতে আছে, এই যে পদ্ধতি চালু করলেন, দুই তালিম, দুই গাছ, মাসে তিন দিন, তো ওনাকে ইলহাম করা হয়েছে। তো ওনাকে ইলহাম করা হয়েছে, তুমি ভারতবর্ষে থাকো, ভারতবর্ষের লোক আগের থেকে হানাফি, তোমাকে কি হইতে হবে? হানাফি হইতে হবে, তা না হলে তোমার এলেমের দ্বারা ভারতবর্ষের লোকের কোনো ফায়দা হবে না। তুমি যদি উস্তাদের মাজহাব মানো আর তোমার দেশ হল হিন্দুস্তান, সেখানের লোক হল হানাফি, তাহলে তোমার এলেম দ্বারা জনগণের কি হবে না? কোনো ফায়দা হবে না। আল্লাহ পক্ষ থেকে বাধ্য করা হয়েছে। ওনার মতো কোন উম্মত তৈরি হয়নি, কথা বুঝছো? এটা আল্লাহ ওনাকে ইলহামের মাধ্যমে বাধ্য করছে। তোমার হাদিস পড়ে যা বুঝছো, তোমার বুঝবাদ, তুমি বলো আবু বকর সিদ্দিক এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, ওনার দিলের চাহিদার খেলাফ। আরো বিষয় আছে, আমি সবটা বলতেছি না, এসব কথা উনি নিজে লিখছেন ওনার একটা কিতাবের মধ্যে। সেই কিতাবের নাম হল ফুয়ুজুল হারামাইন, ফুয়ুজুল হারামাইন, সেই কিতাব লিখছে। ওনাকে হানাফি মাজহাব মানতে বাধ্য করা হচ্ছে, এখানে অন্য কোন মাজহাব চলবে। এই জন্য আমি বলি তোমাদেরকে পড়ার কোন দরকার নেই, আল আজহার পড়ার কোন দরকার নেই। কারণ ওইখানে যে মাজহাব, ওই মাজহাব তো বাংলাদেশে চলবে না, তো তোমার এলএম কি কাজে লাগবে? চলবে না বাংলাদেশে, এরা হাম্বলি পড়ে আসছে, আর আমরা হইলে হানাফি। আমরা হলো কি হানাফি। শুক্রবার আমার মাহফিল ছিল চকবাজার, সেখানে আমি সাংঘাতিক ভাবে বলছি, তো এরা হল জামাত শিবির এবং আহলে হাদিসের এজেন্ট। আহাজারিকে মিজানুর রহমান আহাজারি, আমি তো আল আজহারি বলি না, এটা জামাত শিবির এবং কি বয়ান করে আর কথায় কথায় বলে। আহ, সাইদের মতো লোক আর হবে না কোনদিন, দেলোয়ার হোসেন সাইদের মতো লোক আর কোনদিন হবে। আরে দেলোয়ার সাইদি বুখারির এক লাইন পড়তে পারবে? দেলোয়ার সাইদি বুখারির একটা লাইন পড়তে পারবে? আমি বহু বয়ানে চ্যালেঞ্জ করছি যে আপনারা দেলোয়ার সাইদির ভক্ত আছেন, তার দাওয়াত করে বাসায় আনেন আর আমারও দাওয়াত করেন, করে আমি বুখারি খুলে দিব ও পড়ুক। হ্যাঁ, তার গলার কণ্ঠ ভালো। হ্যাঁ, পাবলিক তাই গলায় খুব জেন আছে, পাবলিক বলেন গলায় কি আছে, জেন আছে। তো মওদুদের বই জনৈক আব্দুর রহিম হারিকেন, এক লোকের নাম আব্দুর রহিম হারিকেন, এ নাম হলো কেন? সে মওদুদের সব বইগুলো বাংলা করছে। এই নাম হওয়ার কারণ হল, হাফিজুজুর রহমতুল্লাহ একবার ইলেকশন করছিল, হাফিজুজুর মার্কাস ছিল হল বটগাছ, ঠিক ওই জামানায় এই লোকটাও ইলেকশন করছিল, এর মার্কাস ছিল হারিকেন, পরে এই লোকের নাম হয়ে গেছিল আব্দুর রহিম হারিকেন। এই লোকটা মওদুদের বই বাংলা করে দিছে, এটা দেলোয়ার সাইদি মুখস্ত করছে। আব্দুর রহিমের বাংলা অনুবাদ কে মুখস্ত করছে? এই হল দেলোয়ার সাইদের এলেমের হাকিকাত, বুঝছ? দেলোয়ার সাইদি বড় হয়েছে তো আমার এলাকায়, আমার পাশে একটা জায়গা আছে ভান্ডারপুর, ওখানে তার বাপ একটা মক্তব চালাইছে, তার মূল বাড়ি হল ফিরোজপুর, কিন্তু সে বড় হয়েছে আমার এলাকায়। কেন? তার বাপ ওই এলাকায় একটা মাদ্রাসায় মক্তবে শিক্ষক ছিল, এই সুবাদে ওই এলাকায় বড় হয়েছে, ওই এলাকার স্কুলে পড়ছে। তো যাই হোক, ওই গলায় সুর ভালো থাকার কারণে আর আব্দুর রহিম হারিকেনের অনুবাদ মুখস্ত করার কারণে সে ফিল্ড পেয়ে গেছে। কিতাবী এলেম তো নেই কিছু, কিতাবী এলেম কিছুই নেই, কোন কিতাব খুলে দিলে যে জবাব দিয়ে পড়তে পারবে না। এই জন্য তোমরা এই ধরনের খেয়াল রাখবা না যে আমি ফারেগ হয়ে মদিনায় যাব, আমি ফারেগ হয়ে আল আজহার যাব, এগুলো খেয়ালই রাখবো, গলত খেয়াল। কারণ ওখানে এলেন তোমারও কোনো কাজে লাগবে না, বাংলাদেশেরও কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। মাজহাব ভিন্ন, আমার কথা বুঝছো? এই জন্য যেটা পড়তেছ এটা ভালো করে পড়ো। হানাফি ফিকার উপরে কোনো ফেকা নেই, হানাফি ফিকার উপরে কোনো ফেকা নেই। তো অন্য তিনও ইমাম স্বীকার করছে, আন্নাস আয়ালুন ফিল ফিকহে লিআবি হানিফা, আন্নাস আয়ালুন ফিল ফিকহে লিআবি হানিফা। এবং হাদিসে উনি সবচেয়ে উপরে ছিলেন। আবু ইউসুফ মুহাম্মদ তাদের হাদিসের উস্তাদ ভিন্ন, তারা কত নতুন নতুন হাদিস এনে পেশ করছে আবু হানিফার কাছে, কিন্তু সারা জীবনেও একটা নতুন হাদিস আনতে পারে নাই। যা আছে তা আমি তো জানি, ওখানে ওই রাবির মধ্যে সমস্যা আছে, ওই রাবির মধ্যে সমস্যা আছে। হাদিসের সর্বোচ্চ মাকাম ওনার অর্জন ছিল, হুজ্জত বলে তাকে। হাদিসের সর্বোচ্চ ইমামকে কি বলে? আবু হানিফা হুজ্জত ছিলেন। ওনাকে যে কেউ জয়ী পালবে উনি তো জয়ী হবে না, সে কি হয়ে যাবে? জয়ী হয়ে যাবে। আবু হানিফা রহমাতুল্লাহকে যে কেউ জয়ী পালবে সে কি হয়ে যাবে? জয়ী হয়ে যাবে। পাথরের সাথে যে মাথা মারো, পাহাড়ের সাথে যে মাথা মারো, পাহাড় তো ভাঙতে পারবে না, তোমার মাথা ভাঙতে পারবে না, ঠিক কিনা? এই জন্য তোমরা যে হানাফি ফিকা পড়তেছ এর উপরে কোন ফিকা নেই। ফকিহুল আসর মুহাদ্দিসুল আসর হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই শেষ জীবনে এসে বলছেন, আমি জোয়ান বয়সে হানাফিয়াদের সাথে নেমো খারামি করছি, তাদের মাকাম খুলে বলি নাই। উনি বলতেছেন নেমো খারামি করছি, এখন আমি বুড়া হয়ে গেছি, আমার সবর তাহাম্মুল কম হয়ে গেছে, সবর তাহাম্মুল কম হয়ে গেছে। আগে সবর ছিল, এই জন্য কথা গোপন করতাম, এখন আর গোপন করতে পারি না, এখন সব ওপেন করে দেই। তো কি বলতেছি আমি? উনি বলতেছেন এখন আমার কথা হলে দলিল নিয়ে যদি গবেষণা করো তো সিরিফ আর সিরিফ মাজহাবে হানিফা আবু হানিফা সহি হয়। দলিল নিয়ে যদি গবেষণা করো, উনি দুইবার সিরিফ লাগাইছেন, সিরিফ আর সিরিফ মাজহাবে আবু হানিফা সহি হয়, আর কই মাজহাব সহি নাই। লেকিন ইন্দাল্লাহ চারো মাজহাব মকবুল হয়, সহি নাই লেকিন ইন্দাল্লাহ মকবুল হয়, চারো মাজহাব মকবুল। কিন্তু দলিল নিয়ে যখন বহস করবা তখন দেখবা আবু হানিফার দলিলের সামনে কোনটাই টেকে না। আমরা যখন মিশকাতে দলিল দেই, বুখারিতে দলিল দেই, ছাত্ররা বোঝে তার এই সপ্তাহ আমাদের দলিল, এটা স্বামী সাহেব কেমন দিল তার দলিল, কিন্তু আমাদের দলিল এটা। আমাদের তাকরির করার পরে ছাত্রদের বুঝে আসে যে এটা মালিক সাহেব দলিল দিল কি হিসেবে, তো হানাফিয়াদের দলিল, তো স্বামী সাহেব দলিল দিল কি হিসেবে, তো আমাদের দলিল, সব আমাদের দলিল। ওনারা কি হিসেবে দিল তাও বোঝা যায় না, ওনাদের দলিল হয় না। এই জন্য তোমরা যে ফেকা পড়তেছ এর উপরে কোন ফেকা দুনিয়াতে নেই, খুব ভালো করে বুঝে রাখো। একটা কথা বলে শেষ করতেছি, আব্দুল ওয়াহাব সারানি, আব্দুল ওয়াহাব ইনি শাফি মাজহাবের লোক, বহুত মুতাযিলের লোক, সবার কাছে গ্রহণযোগ্য লোক। উনি ওনার কিতাবে লিখছেন যে আমাকে হাসরের ময়দানের দৃশ্য দেখানো হয়েছে, হাসরের ময়দানের দৃশ্য দেখানো হয়েছে, হাসরের ময়দানটা কিরকম হবে। কে বলতেছে? শাফি মজহাবের আব্দুল ওয়াহাব শারানি রহমাতুল্লাহ আলাইহ। তো আমি সেখানে দেখতে পাইছি হাউজে কাউসারের সবচেয়ে কাছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ মিনারা, ওনার তাবু, আর তার থেকে একটু দূরে ইমাম মালিক সাহেবের তাবু, তার থেকে একটু দূরে শাফি সাহেবের তাবু, তার থেকে একটু দূরে আহমদ বিন হাম্বলের তাবু। উনি একথা বলতেছেন না যে আমার ইমাম শাফি সাহেবের তাবুটা আমি হাউজে কাউসারের সবচেয়ে নিকটবর্তী দেখছি, তা বলতেছেন না। উনি বলতেছেন কি, আবু হানিফাটা সবচেয়ে কাছে, ওনার মাজহাব আকরাবিলা সুন্নাহ। আবু হানিফার মাজহাব কি? আকরাবিলা সুন্নাহ। সুন্নাহটা এত কাছাকাছি, কোন মাজহাব এত কাছাকাছি না। উনি সাক্ষী দিচ্ছেন কে? আব্দুল্লাহ হাব সাদা। তাহলে তোমরা যারা পড়তেছ এটা ভালো করে পড়ো, এটা ইরশাদ করো, এটা দুনিয়াতে ছড়াও, এর উপরে কোন ফিকা নেই, কোন ফিকা নেই। আল্লাহর বিশেষ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন, কথা বুঝে আসছে? এই মুক্তাসার কথা আমার জেহেনে আসছে, এটা বলে দিলাম। এখন সওয়াল জব থাকলে দেখি কি সওয়াল। যদি কোন নির্ধারিত মসজিদের মুসল্লিদের জন্য মান্যত করা হয় তবে কি উহা সেই মসজিদে দেওয়া জরুরি? জরুরি না, মসজিদ সবগুলো এক, মসজিদ সবগুলো যে কোনো মসজিদে দিলে হবে। এমনকি কাবা শরীফে দেওয়ার নিয়ত করছে, মান্যত করছে, ওটা আমাদের দেশের কোন মসজিদ দিলে হয়ে না, সব মসজিদ এক। অনেক লোক গরু বকরি বর্গা দেয় যে দামে কিনে কেনে তার চেয়ে বেশি যত দামে বিক্রি হবে তা ভাগ করে নেবে। এটা হানাফি মাজহাবে জায়েজ নেই, ইজারায় ফাসেদা, ইজারায় এটা ইজারা কিন্তু ফাসেদ, কিন্তু এটা হাম্বলি মাজহাবে জায়েজ আছে। এবং এই লেনদেনটা আমাদের দেশে ব্যাপক হয়ে গেছে এবং কোন ঝগড়াও হইতেছে, এজন্য আবু হানিফা রহমাতুল্লাহ এই হযরত থানবী রহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন যে এটা যদি আমাদের বাংলাদেশের কেউ করতে চায়, হিন্দুস্থানের কেউ করতে চায় তো করতে পারবে, এটা হাম্বলি মাজহাব হিসেবে জায়েজ ফতোয়া দেওয়া হবে। আমাদের মাজহাবে কিন্তু জায়েজ নেই, যে এক মাজহাবে যেহেতু আছে এবং জিনিসটা ব্যাপক হয়ে গেছে, কারণ আমাদের মাজহাব হিসেবে হারাম ফতোয়া দিলে লাখ লাখ লোক গুণাগার হয়ে যায়, গুণাগার বানানোর দায়িত্ব কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষকে বাঁচানোর দায়িত্ব। এই জন্য উনি হাম্বলি মাজহাব হিসেবে ফতোয়া দিচ্ছেন, কেউ করলে করুক, মানা করুক। আহলে হাদিসরা বলে যে মাজহাব মানার কথা স্পষ্টভাবে না কোরআনে আছে আর না হাদিসে আছে, তাহলে আমরা কিসের ভিত্তিতে মাজহাব মানি? আহলে হাদিসরা বলে, আহলে হাদিসের কি মাথায় ঘিলু আছে? গিলু থাকলে কি আহলে হাদিস হয়? আমরা তো আহলে সুন্নত। আমরা কি প্রত্যেক আহলে হাদিস বেওকুফ? বেওকুফ না হলে আহলে হাদিস হতে হবে? হাদিস মানা সম্ভবপর না। হাদিসে এগারোটা বিবাহের কথা আছে, তা আমরা কি এগারোটা বিবাহ করতে পারব? তাহলে এই নাম দেওয়ার অর্থ কি? নামটাই তো গলত। ওরা দলিল পায় নাই, আমরা দলিল পাইছি। মাজহাব মানা যে জরুরি, ওরা দলিল পায় নাই কিন্তু আমরা দলিল পেয়েছি। সে দলিল জানতে হলে আমার ওই বইটা পড়ো, মাজহাব ও তাকলিদ। আলতু ফালতু বই না পড়ে আমরা যেগুলো লিখছি, বিকেলে যতটুক সময় পাও এইগুলো পড়ো। আমাদের জীবনের খোলাসা আমরা বইতে লিখে দিছি। দেখো দলিল আছে কিনা, মাজহাব মানার দলিল আছে কিনা, মাজহাব মানা ছাড়া হাদিস মানা যায় কিনা। মাজহাব না মানলে হাদিস মানতে পারবো না। মাজহাব যদি না মানো তুমি হাদিস মানতে পারবো না। হাদিস এক এক ব্যাপারে দুই তিন রকম, এক এক ব্যাপারে কোনটা লইবে তুমি? দিশেহারা হয়ে যাবে। মাজহাব মানলে তোমার ইমাম সব হাদিসের মধ্যে একটা মিল করে দিচ্ছে, তার আমল করা কি হয়ে গেল? সহজ হয়ে গেল। উকি হাত বান্দার হাদিস আছে, নামের নিচে হাদিস আছে, তুমি কোনটা আমল করবা? কোনটা নেবা? দুটো হাদিস আছে, আমাদের ইমাম সব মিল করে দিচ্ছে। উকি হাত বান্দারা মহিলাদের জন্য আর নামের নিচেটা পুরুষের জন্য, তো মিল হয়ে গেল। আর আলাদিদেরকে কে মিল করে দিবে? ওর তো মিল করার কেউ নেই, ওরা তালাশ করে করে মহিলাদেরটা নিচ্ছে। ওদের তো ইমাম নেই, নিজেই শিয়াল পণ্ডিত, কাজে খোঁজাখুঁজি করে কোনটা নিচ্ছে। চিন্তা ভাবনা করে যেটা গলত ওটা নিচ্ছে। যেরকম যাদের বাড়ি গাজীপুর ময়মনসিং, এরা রস্যকার আর ওকার পার্থক্য করতে পারে না, মানে অনেক চিন্তা করে একটা ঠিক করে, এগুলো ঠিক, ওইটা হল ভুল। গাজীপুর ময়মনসিং এর ছেলে পেলে রস্যকার আর ওকার কোনটা হবে? ওদের প্যাস লেগে যায়, প্যাস লেগে গেলে ও চিন্তা করে কোনটা করলে ঠিক হবে। ওরা চিন্তা করে একটা বের করে, কিন্তু যেটা বের করে ওটা হল ভুল। এই জন্য তারা যারা বের করবে ওর উল্টাটা বলবে, আমি যারা বের করছি এটা হল ভুল, তাহলে এর উল্টাটা করতে হবে। বুঝছো না? সরে বলবে চুর, আলোরে বলবে আলু, যুগ 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 আছে না, এই যুগের মানুষ যুগরে বলবে যোগ, উল্টা পাল্টা। আহলে হাদিস বেওকুফ, বোবা অন্ধ ব্যক্তি বিবাহের ক্ষেত্রে সাক্ষী হইতে পারবে কিনা? সাক্ষী হইতে পারবে, বিবাহ হয়ে যাবে, কিন্তু আল্লাহ না করুক এই বিবাহ যদি প্যাচ লাগে ভবিষ্যতে কোন সময়, ওই বেটি যদি বলে বসে যে আসলে আমার বিয়ে করার নাই জোর করলো এসে, তখন সাক্ষী দিতে হবে না? তো বুবা সাক্ষী দিব কেমনে? হ্যাঁ, তখন সমস্যা হবে, এমনি বিবাহ হয়ে যাবে, সব ছেলে ফেলে আলাদা দাদা হবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি বিবাহ নিয়ে ট্যাক্স লাগে, আর মহিলা দাবি করেন না আমার বিয়ে করে নাই, জবরদস্তি আমার অপহরণ করে নিয়ে আসে বউ বানাইছে, তাহলে এই বিবাহ ঠিকানো দেবে না। কেউ নামাজের মধ্যে দুই রাকাতের উভয় রাকাতে একই সুরা থেকে তেলাওয়াত করল, তাহলে তার নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে। তো ইস্তাগর করলে মাকরু তানজি, ইস্তাগর করলে কি মাকরু তানজি, ভুলে করো। হাদিদে পাওয়া যায় একদিন নবী আলাইহিস সালাম ফজরে দুনু রাকাতে সুরা জিলজাল পড়লেন, নবীজি ফজরের নামাজে দুনু রাকাতে কি পড়লেন? সুরা জিলজাল পড়লেন। তো হাদিসের রাবি বলতেছে আমি জানি না তিনি ভুলে করলেন না ইচ্ছা করে করলেন। খামাকা ভুলটা ধরব কেন, ইচ্ছা করে করছে বয়ানে জাওয়াজের জন্য, বয়ানে জাওয়াজের জন্য, এটা যে জায়েজ বোঝানোর জন্য ইচ্ছা করে করছে। কিছুদিন আগে বাংলাদেশে হিউম্যান ডগ নামে একটি কর্ম সংগঠিত হয়েছিল, এই ব্যাপারে হযরতের মন্তব্য কি? হিউম্যান ডগ কি জিনিস? হ্যাঁ, আমি শুনি নাই হিউম্যান ডগ কবে চালু হয়েছিল। হ্যাঁ, মানুষের গলায়, মানুষের গলায় কুকুরের মতো রশি বেঁধে রাস্তায় হাঁটাইতো, এটার নাম হিউম্যান ডগ। তো মানুষকে কুকুর বানানো যায় কাছে? মানুষ হল আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, আর কুত্তা এত খবিস যে এটাতে ঘরে রাখবে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে এক উট পাহাড় পরিমাণ সব কমতে থাকবে প্রত্যেক দিন, এত খবিজ প্রাণ। খবিজ কেন? এ স্বার্থপর, এর স্বজাতির প্রতি কোন দরদ নেই। একটা মরা গরু একা খাইতে পারবে? হ্যাঁ, কিন্তু আটটা কুত্তা যদি আসে তো শরিক করবে, তার সাথে মোকাবেলা করবে? তবে স্বজাতির প্রতি দরদ নেই, আর এই কুত্তা তারা পালে তারও দরদ থাকে না। আচ্ছা, আল্লাহ চাইছে স্বজাতির প্রতি দরদ থাকুক, স্বজাতির প্রতি, তাহলে তুমি অন্যকে দাওয়াত দেবা, হাতে পায়ে ধরে মসজিদে আনবা, দরদ থাকলে তো তুমি এই কাজটা করবা। স্বজাতির প্রতি দরদ দেখাইছিল, কলাত নামলাতুন ইয়া ইউয়ান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদ। একটা পিপীলিকা স্বজাতির প্রতি দরদ দেখাইছিল, কুকুরের উল্টা, কুকুর তো দরদ নেই। সুৎকর ঘুষকর যারা হয় তাদের অন্য মানুষের প্রতি দরদ থাকে না, তারা কুকুর হয়ে দেয়, কুকুর হয়ে দেয়। এই পিপীলিকা স্বজাতির প্রতি দরদ দেখাইছিল, এতে আল্লাহ এত খুশি হয়েছে ওই পিপীলিকার নামে একটা সুরা নাজিল করছে, পিপীলিকার নামে সুরা নাজিল করছে। তাহলে কি করতে হবে, দরদ দেখাইতে হবে কিনা? দরদ দেখাইছে, কুত্তা যারা পালে তারা দরদ দেখায় না। তো সেই কুত্তা বানায় মানুষকে রাস্তায় হাঁটানো যাবে? দ্য হিউম্যান ডগ বলা যাবে? যাই নাম দাও, জিনিসটা তো না জায়েজ। মানুষকে তাওহীন করা হল, মানুষকে তাওহীন করা হল। তাওহীন মানে কি? অপদস্থ করা। এই তাওহীনটা আজকে লোকেরা নাম রাখতেছে, ওরা তো তাওহীন কইতে কয় না, ওরা কয় তুহীন, মানুষের নাম রাখতেছে। ও তো তুহীন না, এটা কি তাওহীন? আমার কেমন রাখতেছে? রুবেল, রুবেল না এটা রবিউল, এটা মানেছে কি রুবেল? মানুষ এমন বিগড়ান বিগড়ায় যে লাড্ডু হয়ে যায়। সুবহানাল্লাহ।